বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 8 মার্চ, 23 ফাল্গুন এবং ফার্সি 18 ইসফান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমির হোসাইন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারতে ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় varstoday.com/bn। এবারে আমাদের আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ব্রিটেনের রাজ পরিবারে বর্ণবাদ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়াও থাকছে বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলার 1 বছর পূর্তি সংক্রান্ত প্রতিবেদন। এতে শুনতে পাবেন করোনা ভাইরাস মোকাবেলার পুরো 1 বছরের সার্বিক পরিস্থিতি ও পদক্ষেপগুলোর মূল্যায়নের বিষয়ে বিশ্লেষকদের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আব্দুর রহমান খানের বিশেষ প্রতিবেদন। এরপর রয়েছে শ্রোতাদের চিঠিপত্র ও মতামত প্রকাশের অনুষ্ঠান প্রিয়জন। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর সবশেষে শুনবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে শুনুন এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত পরমাণু ইস্যুতে কোনো আলোচনা হবে না, ইরানের সুস্পষ্ট ঘোষণা। 22 ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে সৌদি আরবে হামলা চালালো ইয়েমেন, হামলার কথা নিশ্চিত করেছে রিয়াদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। করোনা মহামারীর কারণে এবারও ফার্সি নববর্ষে কোনো সফর করবেন না বলে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলোজমা খামেনেয়ি। এ তথ্য জানিয়েছে সর্বোচ্চ নেতার বাংলা ভাষার অফিসিয়াল ফেসবুক পেজ। আয়াতুল্লাহ খিলোজমা খামেনেয়ি বলেছেন, গত ফার্সি নববর্ষ নওরোজে দেশবাসী করোনা মোকাবেলা বিষয়ক কর্মকর্তাদের দিক নির্দেশনা মেনে চলেছেন, এর ফলে বড় দুর্যোগ থেকে রক্ষা পাওয়া গেছে। আসন্ন নওরোজেও ব্যাপক ঝুঁকি রয়েছে, এক্ষেত্রে করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্স যা বলবে তা মেনে চলতে হবে, তারা যদি সফরে যেতে মানা করে তাহলে তা মানতে হবে। তিনি বলেন, আমি নিজেও নওরোজে কোনো সফরে যাব না। তিনি আরো বলেন, জাতীয় টাস্কফোর্স এ বিষয়ে যা বলে আমি তা মেনে চলি। করোনার কারণে গত বছরের নওরোজেও কোনো সফর করেননি ইরানের সর্বোচ্চ নেতা। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা ফার্সি নববর্ষ উপলক্ষে প্রতি বছর মাশহাদে যেতেন, সেখানে ইমাম রেজা আলাইহিসালামের মাজার জিয়ারত করতেন, সেখান থেকে নববর্ষের বাণী দিতেন। মাশহাদ হচ্ছে সর্বোচ্চ নেতার জন্ম শহর। আগামী 21 মার্চ হচ্ছে ইরানে ফার্সি নববর্ষের প্রথম দিন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপরে আমেরিকার পক্ষ থেকে আরোপ করা সমস্ত অবৈধ একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। ইরানের নিরাপত্তা বিভাগের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রেস টিভিকে এ তথ্য জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফের সাম্প্রতিক বক্তব্যকে পশ্চিমারা যেভাবে ব্যাখ্যা করছেন তা নিতান্তই ভুল এবং আলোচনার কোনো পরিকল্পনা ইরানের হাতে নেই। এই নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরান এবং আমেরিকার মধ্যে ধাপে ধাপে আলোচনা শুরু হবে এমন ধারণা ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো যোগাযোগ হবে না। প্রেসিডেন্ট রুহানি বৃহস্পতিবার বলেছেন, এই সমঝোতায় ফিরে আসার জন্য ওয়াশিংটনকে বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং তারা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করতে হবে। আমেরিকা এমন পদক্ষেপ নিলে ইরানও একই ধরনের ব্যবস্থা নেবে। এরপর পররাষ্ট্রমন্ত্রী জাওয়াজ জারিফ একই ধরনের বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যকে পশ্চিমারা পরমাণু আলোচনায় ফেরার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে ইঙ্গিত বলে ধরে নিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ একথা বলেছেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার জন্য রাশিয়া মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ভিয়েনায় মার্কিন মিশনের পক্ষ থেকে এক টুইটার বার্তায় মিখাইল উলিয়ানভ একথা বলেন। মার্কিন মিশন থেকে বলা হয়েছে, মিত্রদের ঘনিষ্ঠ সহযোগিতা নিয়ে আমেরিকা অর্থবহ কূটনৈতিক তৎপরতা শুরু করতে প্রস্তুত, যাতে পরমাণু সমঝোতায় দুপক্ষের ফেরা সম্ভব হয়। এর আগে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আইএইএতে ইরানের বিরুদ্ধে শক্ত প্রস্তাবনা তোলার প্রক্রিয়া স্থগিত করলে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ তার প্রশংসা করেন। তিনি আরেকটি টুইটার বার্তায় বলেছিলেন, চারপাশে বহু রকমের নেতিবাচক তথ্য ঘটছে, তবে আমরা যা ভাবছি বাস্তবতা ততটা খারাপ নয়। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় 22টি ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকোতে আঘাত হেনেছে। এসব তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি গতরাতে বলেছেন, সৌদি আরবের রাস আল তানুরা বন্দরে আরামকো তেল কোম্পানির উপর আঘাত হানা হয়েছে। এছাড়া আসির ও জিজানে অবস্থিত কয়েকটি সৌদি সামরিক ঘাঁটিতে 4টি ড্রোন ও 7টি বদর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের আগ্রাসনের জবাব দেয়াকে নিজেদের ন্যায্য অধিকার বলে মনে করে ইয়েমেন। সৌদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এদিকে সৌদি আরবের রাস আল তানুরা বন্দরের পেট্রোলিয়াম ট্যাঙ্কে ড্রোন হামলা এবং আরামকো তেল স্থাপনার উপর ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে রিয়াদ সরকার। গতকাল এক বিবৃতিতে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র স্বীকার করেছেন যে সকালে সাগরের উপর দিয়ে উড়ে এসে একটি ড্রোন রাস তানুরা বন্দরের একটি পেট্রোলিয়াম ট্যাঙ্কে হামলা চালিয়েছে। রাস আল তানুরা বন্দর হচ্ছে বিশ্বের তেল রপ্তানিকারক সবচেয়ে বড় বন্দরগুলোর অন্যতম। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, দাহারান শহরে অবস্থিত আরামকো তেল স্থাপনার আশেপাশে আবাসিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরো গিয়ে পড়ে, তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। তিনি আরো বলেন, এই হামলায় কোনো ব্যক্তি হতাহত কিংবা কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি এক বিবৃতিতে দাবি করেন, লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই দুটি হামলা প্রতিহত করা হয়েছে। এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর আজ বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় দণ্ড স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়াতে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে ২ মার্চ এক আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিতের জন্য এই সুপারিশ করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত একটি সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার দণ্ড স্থগিত হবার পর গত বছর ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান বেগম জিয়া। সে সময় আইনমন্ত্রী জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুটি শর্তে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। সেগুলো হল, এই সময় তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। পরে গত বছর ২৪ সেপ্টেম্বর সরকার আরেকটি নির্বাহী আদেশে পূর্বের শর্তেই খালেদা জিয়ার সাজা দ্বিতীয় দফায় ৬ মাসের জন্য স্থগিত করে। সে মেয়াদও আগামী ২৪ মার্চ শেষ হয়ে যাচ্ছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও নারীরা নিরাপদ নয়। অধিকার আদায়ের কথা যারাই বলছে তারাই নির্যাতনের শিকার হচ্ছে। আজ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সমালোচনার জন্য এখন পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়নি, সুতরাং দেশে মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই বিএনপি নেতাদের এই অভিযোগের বিষয়ে আজ সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন। সরকার ক্ষমতা দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ কথাগুলো বিএনপির শাসন আমলের জন্য চিরসত্য। বিএনপি এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসন আমলে হয়েছিল আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতার কেন্দ্র তৈরি করা হয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বলেছেন, মোদি বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলে যাচ্ছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেছেন, মোদী বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলেন। তিনি আজ সোমবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতায় এক পদযাত্রা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনায় সোচ্চার হন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদীর স্বাধের মডেল রাজ্য গুজরাটে গত ২ বছরে দৈনিক ২টো করে খুন ও ৪টে করে ধর্ষণ হয়েছে। ধর্ষণের শীর্ষে আহমেদাবাদ এবং মোদীবাবুর পিয়ারের রাজ্য উত্তরপ্রদেশ। মমতা এদিন স্লোগান দেন, বিজেপিকে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি পরিষ্কার বলি, বলে কিনা বাংলা দখল করবে, আমরা বলি আগে দিল্লি সামলা, তারপরে ভাববি বাংলা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ হয়ে আরও ২ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। আজ ফেসবুকে পোস্ট করা ছবিতে উত্তরাঞ্চলীয় শহর মাইত কিনার রাস্তায় দুই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। মাইত কিনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জান্তা বিরোধী বিক্ষোভ করার সময় পুলিশ স্টান গ্রেনেড এবং কাঁদুনে গ্যাস ছোড়ে। এই সময় নিকটবর্তী ভবনগুলো থেকে গুলি ছোড়া হলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। মৃতদেহগুলো সরাতে সাহায্য করা একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাথায় গুলি লাগার পর দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় আরও ৩জন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভস্থলে পুলিশ ও সামরিক বাহিনীর উপস্থিতি থাকলেও কারা গুলি ছুড়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার ছিল না। এদিকে সামরিক শাসকদের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহত্তম শহর ইয়াঙ্গুনে দোকানপাট, কারখানা এবং ব্যাংক বন্ধ ছিল। এদিকে মিয়ানমারের সামরিক বাহিনী এবং উগ্র বৌদ্ধদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া অন্তত 150 রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারতীয় পুলিশ। এসব রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর অঞ্চল থেকে এসব রোহিঙ্গা মুসলমানকে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যে সমস্ত বিদেশি জম্মু কাশ্মীরে বসবাস করছেন তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদেরকে আটক করা হয়েছে। তিনি জানান, বহু রোহিঙ্গা মুসলমান বর্তমানে জম্মু কাশ্মীরের হীরানগর কারাগারের একটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বাস করছেন। ভারতের পুলিশ তাদেরকে এখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেনে বর্ণবাদ ও বর্ণবৈষম্য এতই প্রকট যে খোদ রাজপরিবারের সদস্য এসবের শিকার হচ্ছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের অধিকার লঙ্ঘন ও তাদের প্রতি শ্বেতাঙ্গদের পরিচালিত রাষ্ট্রীয় কাঠামোর পক্ষ থেকেই বৈষম্য সম্পর্কে আমরা প্রায় নানা সংবাদ শুনছি, কিন্তু ব্রিটেনেও যে এ বিষয়টি খুবই প্রকট তার খবর সংবাদ মাধ্যমে খুব একটা প্রচার করা হচ্ছে না। আসলে গোটা পাশ্চাত্যেই বিরাজ করছে বর্ণ ও ভাষাভিত্তিক বৈষম্য, আর বর্ণবাদ এবং এ সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘনের লজ্জাজনক পরিস্থিতি। ব্রিটেনে বর্ণবাদ এতই প্রকট যে দেশটির রাজ পরিবারের সদস্য এখন বর্ণবাদের শিকার। ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল রাজ পরিবারের বর্ণবাদী আচরণ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল রোববার তিনি বলেছেন, তাকে বলা হয়েছে ত্বকের রঙের কারণে তার সন্তান আর্চিকে রাজকীয় খেতাব দেয়া হবে না। মেগান বলেন, আমার অন্তঃসত্ত্বার কয়েক মাসে ঘুরে ফিরে কয়েকটি কথাই আসতো, তুমি রাজকীয় নিরাপত্তা পাবে না, কোনো রাজকীয় খেতাবও পাবে না। ওর গায়ের রং কতটা কালো হতে পারে তা নিয়েই তাদের যত উদ্বেগ ছিল। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্রিটেনের রাজ পরিবারের নিজস্ব প্রাচীন আইনগুলোকে অনেক সহজ করা হয়েছে বলে দাবি করা হলেও তা সত্য নয়। ব্রিটেনের রাজ পরিবারের কঠোর আইন অমান্য করলে প্রিন্সদের রাজকীয় খেতাব বা পদ বাতিল করা হয়। ব্রিটেনে সম্প্রতি ইসমাইল রোকেয়া নামের একজন হিজাবধারী মুসলিম নারী প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হওয়া সত্ত্বেও ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদী নীতির কারণে লেবার পার্টি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ব্রিটেনের কৃষ্ণাঙ্গ নাগরিকরা প্রায়ই পুলিশের হাতে নির্যাতিত ও অপদস্থ হয়ে থাকেন। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরাও পুলিশি নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সহ নানা ক্ষেত্রে বর্ণবাদ বেশ প্রকট। দেশটির কৃষ্ণাঙ্গরাই বেশি মাত্রায় করোনা ভাইরাসের শিকার হয়েছেন তাদের প্রতি উদাসীনতার কারণেই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ আজ করোনা মহামারীর এক বছর পার করেছে। এ সময় কেমন করে কাটলো স্বাস্থ্য ব্যবস্থা, করোনায় মৃত্যু আক্রান্ত এবং ভ্যাকসিন দেওয়া সহ সামগ্রিক বিষয় নিয়ে চিকিৎসকদের অভিমত সহ ঢাকা থেকে এখন শুনুন আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশ আজ করোনা মহামারীর এক বছর পার করেছে। গত বছর ঠিক এই দিনে দেশে তিনজন করোনা আক্রান্ত রোগীর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আট মার্চ প্রথম তিনজন করোনা শনাক্ত রোগীর মধ্যে দুজন ছিলেন পুরুষ, একজন নারী। এদের দুজন ছিলেন ইতালি ফেরত, বাকি একজন ছিলেন তাদের একজনের পরিবারের সদস্য। এর দশ দিন পর 18 মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আগে থেকেই জনমনে যে ক্ষোভ ছিল, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সেটা আরও জোরালো হয়। উঠে আসে স্বাস্থ্য খাতের দুর্নীতির নানা চিত্র। শুরুতে সমন্বয়হীনতা প্রকট আকার ধারণ করে, যার কারণে দেশ জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুরুর দিকে চিকিৎসকদের দেওয়া নিম্নমানের পিপিই, সুরক্ষা উপকরণ কেনাকাটায় দুর্নীতি, অনুমোদনবিহীন হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল করা আর ভুয়া টেস্ট রিপোর্টের কেলেঙ্কারি ধরা পড়ে। হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ ছিল প্রতিদিনের খবর, যদিও ধীরে ধীরে এসব সংকট কাটিয়ে উঠেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে করোনার জন্য বিশেষায়িত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জমির আহমেদ গণমাধ্যমকে বলেছেন,
আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, অনেক কিছুরই অভাব ছিল, অনেক অনিশ্চয়তা ছিল, কিন্তু সবচেয়ে ভালো জিনিস ছিল আমার এখান থেকে কেউ কিন্তু সরে যান।
একই রকম মন্তব্য করেছেন হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মুস্তফা আজিজ।
তখন আমাদের একটা হাইফ্রোনাজল কেন্দ্র ছিল না, কিন্তু এখন আমরা কিন্তু হাইফ্রোনাজল কেন্দ্রতে মোটামুটি এস্টাবলিশড। আমরা ওয়ার্ডের ভিতরে একটা হাই ডিপেন্ডেন্সি ইউনিট করেছি, এইচডিইউ ইউনিট। এখন ওয়ার্ড ব্যবস্থাপনাটা অনেক বেশি অর্গানাইজড।
গত বছরের 8 মার্চ থেকে শুরু করে গতকাল রোববার 7 মার্চ 2021 পর্যন্ত দেশে 5,50,330 জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে 71% পুরুষ, 19% নারী। অন্যদিকে করোনায় মারা গেছেন 8,462 জন। ইতিমধ্যে টিকা গ্রহণ করেছেন 37,89,352 জন। এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার মোকাবেলায় বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, ব্লুমবার্গ সহ অনেকে বাংলাদেশের প্রশংসা করেছে। তবে করোনা টিকা গ্রহণ করা মানেই করোনা মুক্ত নয়। স্বাস্থ্যবিধি না মানায় দেশে আবারও করোনার সংক্রমণের হার বাড়ছে। গতকাল রোববার দুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এক আলোচনা সভায় মন্ত্রী বলেছেন, নতুন বছরে আমরা সবার ভ্যাকসিনেশন নিশ্চিত করতে চাই, এজন্য সরকার সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রতি আসরের মতো আজও অনুষ্ঠান শুরু করব একটি মূল্যবান হাদিস শুনিয়ে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, মানুষের সাথে মানিয়ে চলা ইমানের অর্ধাংশ, আর তাদের সাথে নরম ব্যবহার হল সুখী জীবনের অর্ধাংশ।
আমরা সবাই এই হাদিসটি মেনে চলার চেষ্টা করব, এ আশাবাদ ব্যক্ত করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি সমালোচনামূলক। এটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন এস এম নাজিমুদ্দিন। তিনি লিখেছেন, 9 ফেব্রুয়ারি নতুন ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প প্রচারিত হল। এখন গল্প নিয়ে আসর দুটি হয়ে গেল, একটি মঙ্গলবার, অপরটি বৃহস্পতিবার। নাজিম ভাই আরও লিখেছেন, ইরানের শিক্ষা ব্যবস্থা, স্কলারশিপ এসব বিষয়যুক্ত অনুষ্ঠানের ভাবনা থাকা উচিত ছিল। এর সাথে বিজ্ঞান ও প্রযুক্তিতে ইরানের অর্জন ও সাফল্য নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা থাকা উচিত ছিল।
ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ায় নতুন একটি অনুষ্ঠান সম্প্রচার অবধারিত ছিল। সে কারণে গল্প ও প্রবাদের গল্প শুরু হয়েছে, আর বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে অনুষ্ঠানের প্রচারের দাবি আগে ছিল, কিন্তু আইআরআইবির অনুষ্ঠান বিভাগে এ বিষয়ে কোনো ধারাবাহিক না থাকায় আমরা দাবি পূরণ করতে পারিনি। তবে আপনার চিঠি এবং অনেক শ্রোতার দাবি থাকায় বিষয়টি নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কথা দিয়েছেন আগামী ফার্সি বছরে শ্রোতাদের অনুরোধ রক্ষার চেষ্টা করবেন।
একই বিষয়ে আরেকটি চিঠি এসেছে রাজবাড়ী জেলার খোশবাড়ির রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে, আর লিখেছেন ক্লাব সভাপতি শাওন হুসাইন। তিনি লিখেছেন, গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানের প্রথম পর্ব শুনে বুঝতে পারলাম ধারাবাহিকটি আমাদের জন্য শিক্ষণীয় হবে। তবে প্রতি বৃহস্পতিবার রংধনুর রাজশরীয় অত্যন্ত শিক্ষণীয় গল্প প্রচারিত হয় যা শ্রোতাদের নিকট অনেক প্রিয়। তাই আমার মনে হয় সপ্তাহে দুটি গল্পের আসর প্রচারের খুব বেশি প্রয়োজনীয়তা নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি একটি অনুরোধ রাখতে চাই, সেটি হল শ্রোতাদের দীর্ঘদিনের দাবি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে ইরানের অবদান শীর্ষক একটি পর্ব চালু করা। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখবে।
প্রায় একই ধরনের বক্তব্য দিয়ে আরেকটি চিঠি পাঠিয়েছেন বগুড়ার চাঁদনী বাজার থেকে সাইফুল ইসলাম। তিনি একাধিক গল্পের অনুষ্ঠান প্রচার না করে ইরানের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি কিংবা তথ্য প্রযুক্তির উন্নয়ন বা বিজ্ঞান বিষয়ক নতুন অনুষ্ঠান প্রচারের পরামর্শ দিয়েছেন।
তবে গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানের প্রশংসা করে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের শ্রোতা বিধান চন্দ্র সান্যাল একটি মেইল পাঠিয়েছেন। চিঠির একাংশে তিনি লিখেছেন, সাহিত্যকে সমাজের বাইরে কল্পনা করার কোনো সুযোগ নেই, কারণ সাহিত্য আর সমাজ একই সুতোয় গাঁথা। সেদিক থেকে দেখলে রেডিও তেহরানের নতুন অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প ইরানের সমাজকে আমাদের পরিচিত করাতে বিশেষ সাহায্য করবে। ইরানের সমাজকে বুঝতে নতুন অনুষ্ঠানটি একটি দিক চিহ্ন হয়ে থাকবে বলে আশা রাখি।
গল্প ও প্রবাদের গল্প সম্পর্কে আপনাদের মতামত গুরুত্বের সাথে তুলে ধরা হলো। অনুষ্ঠানটি শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আপনাদের প্রস্তাবিত অনুষ্ঠানটি যত দ্রুত সম্ভব প্রচার করা যায় তা নিয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। গঠনমূলক সমালোচনার পাশাপাশি সুচিন্তিত পরামর্শের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বিরতির পর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিদপুর থানার সাদিরচর গ্রাম থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। মেইলটি পাঠিয়েছেন মোহাম্মদ সাগর মিয়া। তিনি সৎপথে চললে সত্য কথা বলি বেতার শ্রোতা ক্লাবের সভাপতি এবং আইআরআইভি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক। সাগর মিয়া জানিয়েছেন, বিশ্ব বেতার দিবস উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশ গত 12 ফেব্রুয়ারি বেতার বিষয়ক ডিএক্স প্রশিক্ষণ প্রদর্শনী ও শ্রোতা সম্মেলনের আয়োজন করেছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম। অনুষ্ঠানের আয়োজকরা শ্রোতাদের কাছে জানতে চেয়েছিলেন তারা কোন কোন আন্তর্জাতিক বেতার শোনেন। তখন অনেক শ্রোতাই বলেছিলেন যে তারা রেডিও তেহরান শোনেন। রেডিও তেহরানের এত শ্রোতা জানতে পেরে আমি অনেক অবাক হয়েছিলাম। একথা সত্যি যে রেডিও তেহরান দিন দিন শ্রোতাবান্ধব হয়ে উঠেছে এবং শ্রোতাপ্রিয় অনুষ্ঠান চালু করেছে। সেজন্য রেডিও তেহরান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
ভাই মোহাম্মদ সাগর মিয়া, আপনার চিঠিটি পড়ে আমাদের অনেক ভালো লাগছে। আশা করি এ বেতার শুনতে আপনার ক্লাবের অন্যান্য শ্রোতাদেরকেও উদ্বুদ্ধ করবেন।
বাংলাদেশের পর আবারও ভারতের চিঠির দিকে নজর দিচ্ছি। এটি এসেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নপাড়া শিমুলিয়ার ভিআরএল ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি এস এম জাকির হোসেন। বিশ্ব বেতার দিবসে লেখা এই চিঠিতে তিনি লিখেছেন, বর্তমানে ইন্টারনেটের যুগেও রেডিওর গুরুত্ব কমেনি। রেডিও হচ্ছে দুর্দিনের কাণ্ডারি, রেডিও হচ্ছে নিত্যদিনের সঙ্গী। বহির্বিশ্বে অনেক রেডিও স্টেশন আছে, কিন্তু রেডিও তেহরান আমার কাছে সব থেকে প্রিয়।
রেডিও তেহরান কেন সব থেকে প্রিয় সে সম্পর্কে কি জাকির ভাই কিছু লিখেছেন?
হ্যাঁ, লিখেছেন। আমি বরং তার চিঠি থেকেই পড়ে শোনাচ্ছি। জাকির ভাই লিখেছেন, অনেকগুলো বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো বেতারের নেই। ইসলামী আদর্শকে জাগিয়ে তুলতে রেডিও তেহরানের অনুষ্ঠান আমাদেরকে সচেতন করিয়ে দেয়। এশিয়া মহাদেশ সহ গোটা বিশ্বের ঘটনাকে তুলে ধরতে রেডিও তেহরান চুলচেরা বিশ্লেষণ করে থাকে। সঠিক সংবাদ শুনতে হলে রেডিও তেহরানকে সঙ্গী করে রাখতে হবে।
রেডিও তেহরানের বৈশিষ্ট্য সম্পর্কে জাকির হোসেন ভাইয়ের মূল্যায়ন জেনে ভালো লাগল। চিঠি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলতে চাই কোন এক শ্রোতা বন্ধুর সঙ্গে। আচ্ছা, এখন কি কেউ লাইনে আছেন?
হ্যাঁ, এ মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতা হামিম হোসেন মণ্ডল আমাদের সঙ্গে আছেন। তার পরিচয় তার কাছ থেকে জেনে নেওয়া যাক।
আমি হামিম হোসেন মণ্ডল, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত ঝাউবোনা গ্রামের বাসিন্দা। কবিতা লিখি, গ্রন্থ সম্পাদনা ও প্রকাশ করি, সংবাদপত্র সংবাদও করি, একটি কৃষ্টিগত সাময়িকী সম্পাদনা করি যার নাম অনুভূতির কথাই। রেডিও তেহরানের একজন পুরনো মন্ত্রমুগ্ধ শ্রোতা ও ওয়েবসাইটের পাঠক।
ভাই হামিম হোসেন মণ্ডল, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে হলো?
আমি 2007 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ছুটিতে নানার বাড়িতে বেড়াতে যাই এবং অনেকদিন সেখানে কাটাই। আমার নানা ইসমাইল মল্লিকা রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা এবং ভক্ত ছিলেন। তিনি রোজ রেডিওতে শুনতেন রেডিও তেহরানের অনুষ্ঠানগুলি, আমিও তার সঙ্গেই শুনতাম। শুনতে শুনতে শ্রোতা হয়ে গেলাম। এর আগেও মাঝে মধ্যে বেড়াতে গেলে শুনেছি, তবে মাধ্যমিক পরীক্ষার পরে তখন থেকেই আমার রেডিও তেহরানটি বেশি শোনা। তারপর হাতে স্মার্টফোন এলো, চিঠিপত্র লিখতে শুরু করি। প্রয়োজনেও আমার অনেক মেয়ে পড়া হয়েছে। বছর 8 আগে কয়েক বছর বেশ নিয়মিত মেল করেছি, অনুষ্ঠানও শুনেছি নিয়মিত। মাঝে বিভিন্ন কারণে নিয়মিত শোনা এবং মেল পাঠানো সম্ভব হয়ে ওঠেনি, আবার শুরু করেছি।
নানার মাধ্যমে রেডিও তেহরান শোনা শুরু করেছেন জেনে ভালো লাগলো। তো আমাদের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে এবং কেন ভালো লাগে?
রেডিও তেহরানের প্রিয়জন, কোরআনের আলো, সবগুলোই ভালো লাগে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা মন করে। এছাড়া নতুনভাবে যে প্রতিযোগিতা শুরু করা হয়েছে সেটাও বেশ আকর্ষণীয়। নবতম সংযোজন আদর্শ মানুষ করার কৌশল সর্বকালের একটি অতি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বিষয়। আপোষহীন বিশ্ব সংবাদ পরিবেশনা, এছাড়া প্রকৃত মানুষ হওয়ার উপাদানগুলি নিয়ে স্বচ্ছ উপস্থাপনা রেডিও তেহরানের বৈশিষ্ট্য বলে আমি মনে করি।
আপনার কাছ থেকে রেডিও তেহরানের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। তো এ বেতারের অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রস্তাব থাকলে আপনি তা দিতে পারেন?
এই মুহূর্তে অনুষ্ঠান প্রসঙ্গে তেমন কোনো প্রস্তাব নেই, কারণ চারিদিক থেকে খুব ভালোই হচ্ছে।
ভাই হামিম হোসেন মন্ডল, আপনি শুরুতেই বলেছিলেন যে আপনি সাংবাদিকতার পাশাপাশি কবিতাও লেখেন, তো আজকের আসরে আমরা আপনার লেখা একটি কবিতা শুনতে চাই।
স্বরচিত একটি প্রকাশিত কবিতা পাঠ করছি, কবিতার নাম হৃদয়ে তোমার অবস্থানে। জীবনের পথ চলতে চলতে অনেক রাস্তা পাই, তার যেকোনো একটি ধরেই এগোতে থাকি। কিছু দূর গিয়ে বিভীষিকা ঝড়ের তাণ্ডব নৃত্য শুনতে পাই, লোভ লালসার বশবর্তী হয়ে বুঝি বিপদগামী হয়েছি বৈশাখের পানে। এ ঘোর বিপদে তোমায় স্মরণ করি প্রভু পানা মেলে, এবং বিগলিত হয়ে পড়ে ভয়াল বৈশাখ, শান্তির বর্ষণ শুরু হয় হৃদয়ে তোমার অবস্থান।
বাহ, চমৎকার কবিতাটির জন্য আপনাকে ধন্যবাদ। তো সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি তাও বলতে পারেন।
শ্রোতাদেরকে বলবো, রেডিও শুনুন, তাতে সময় নষ্ট হয় না, বরং জ্ঞানের পরিধি বাড়ে। আর অবশ্যই আদর্শ মানুষ গড়ার কৌশল অবশ্যই শুনবেন।
তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য হামিম হোসেন মন্ডল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এখন থেকে আপনাকে আরো সক্রিয় শ্রোতা ও পত্র লেখক হিসেবে দেখতে পাব।
রংপুরের পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা ছিলেন মহত্ত্ব ও নিয়ামতের চিরপ্রবাহমান ঝর্ণা। তিনি ছিলেন জান্নাতের নারীদের নেত্রী, আল্লাহর অশেষ নিয়ামত এবং সমগ্র নারী জাতির অহংকার। আসুন আমরা হজরত ফাতিমার জীবন থেকে শিক্ষা নিই এবং প্রকৃত ইমানদার হিসেবে আল্লাহর কাছে নিজেদের সোপর্দ করি।
খুবই মূল্যবান কিছু কথা বলেছেন রঞ্জু ভাই, আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কে লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর থেকে রতন কুমার পাল লিখেছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিত অনুষ্ঠান শোনার সাথে নিয়মিত রিসেপশন রিপোর্টও পাঠিয়ে থাকি, কিন্তু কোনো অজানা কারণে আমার ইমেল ও রিসেপশন রিপোর্টগুলো আপনাদের প্রিয়জন অনুষ্ঠানে প্রাপ্তি স্বীকারও করা হয় না, কারণ জানালে উপকৃত হতাম, যদিও এই ইমেলের জবাব পাবো না জেনেও লিখছি।
রতন কুমার পাল, নতুন আঙ্গিকে প্রিয়জন অনুষ্ঠান শুরু হওয়ার পর আমরা আপনার কাছ থেকে 10টির মতো রিসেপশন রিপোর্ট পেয়েছি, তবে অনুষ্ঠান সম্পর্কে চিঠি পেলাম এই প্রথম। রিসেপশন রিপোর্টের কিছু প্রাপ্তি স্বীকার করা হয়েছে, তবে সময়ের অভাবে সবগুলোর প্রাপ্তি স্বীকার করতে না পারায় আমরা দুঃখিত।
রতন কুমার পালের চিঠি এখনও শেষ হয়নি। তিনি আরও লিখেছেন, গত 15 ফেব্রুয়ারির প্রিয়জন অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আনন্দমোহন বাইনের টেলিফোন আলাপচারিতা খুব ভালো লাগল। সবশেষে তিনি জানতে চেয়েছেন ইরানের বৃহত্তম মোবাইল সংস্থার নাম কি।
ইরানের সর্ববৃহৎ মোবাইল অপারেটরের নাম MCI, ফার্সিতে যা হামরাহে আব্বাল নামে পরিচিত। এটি ইরানের প্রথম টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা প্রায় 7 কোটি।
ভাই রতন কুমার পাল, আপনার চিঠি ও প্রশ্নের উত্তর দেয়া হলো, আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি, সময়ের অভাবে যাদের চিঠির জবাব দেয়া সম্ভব হচ্ছে না। তারা হলেন ভারতের রাজস্থান থেকে কৃপারাম কাগা, ছত্তিশগড় থেকে আনন্দমোহন বাইন, দেশমাতৃকা প্রসাদ রায়, পশ্চিমবঙ্গের বীরভূম থেকে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে রাজীব দত্ত, বাংলাদেশের রাজবাড়ী জেলার চন্দনী থেকে শ্রী গোপীনাথ পাল, বগুড়ার শিবগঞ্জ থেকে এম শামসুল ইসলাম এবং কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে মোহাম্মদ সাহাদুদ হোসেন।
কয়েকজন ডিএক্সআর বন্ধু আমাদের অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন, আমি তাদের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে SM নাজিমুদ্দিন, দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল ও রতন কুমার পাল, বাংলাদেশের গাজীপুর থেকে ফিরোজ আলম এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
তো যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন এবং মতামত সমৃদ্ধ চিঠি দিয়ে অনুষ্ঠান সাজাতে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে প্রিয়জনের আগামী আসরে, সে পর্যন্ত সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 8 মার্চ সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ যাচ্ছেন 13,000 দৈনিক প্রথম আলো। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, করোনা সংক্রমণ আবার বাড়ছে। স্লোগান নিয়ে নেতাদের ধমকালেন মির্জা ফখরুল, দৈনিক যুগান্তর। কাজ একই তবে মজুরি পুরুষের অর্ধেক সমকাল। দুদক জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে না, বিদায়ী চেয়ারম্যান মানবজমিন। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রী, কালের কণ্ঠ। কার্টুনিস্ট কিশোরের শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, লোপ পেয়েছে দৃষ্টিশক্তি, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, কেমন হবে আসল পরিবর্তন, ব্রিগেডে স্বপ্ন ফেরি করলেন মোদি, আনন্দবাজার পত্রিকা। এবার কৃষক আন্দোলনের নেতৃত্বে মেয়েরা, নারী দিবসে প্রতিবাদের সামিল কয়েক হাজার মহিলা, সংবাদ প্রতিদিন। মনোনয়ন না পেয়ে বিজেপি ছাড়লেন নেতারা, 4টি আসনে আলাদাভাবে লড়বে বিক্ষুব্ধরা আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, এক মানিকের বদলে নিরাপরাধ মানিক জেলে, এমন একটি রিপোর্ট আজ বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত হয়েছে, কি বলবেন আপনি এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। আপনি যে ঘটনাটি উল্লেখ করলেন, একজন মানিকের কথা, যিনি মাদকের মামলায় বিনা অপরাধে জেল খাটছেন, এই ঘটনাটি আমাদেরকে আরও দু একটি ঘটনার কথা স্মরণ করিতে, যেমন জজমিয়ার কথা, এছাড়া আরও দু একটি, এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, কিন্তু আরও দু একটি ঘটনা আছে যারা বিনা অপরাধে, একই নামের ব্যক্তি হয়তো বিনা অপরাধে জেল খেটেছেন, দীর্ঘদিন সাজা খেটেছেন, সাজা ভোগ করেছেন। আমি মনে করি এটি আমাদের বিচার বিভাগের একটি দুর্বলতা। তেমনি এই সমস্ত ব্যক্তি এরকম ভুল বিচারে যে কারণে অপরাধী সাব্যস্ত হয় এবং কারাগারে জীবন কাটায় অথবা কারাভোগ করে, তার প্রধান কারণ যেটি, সেটি হচ্ছে যে পুলিশের তদন্তের মাধ্যমে যে রিপোর্ট দেওয়া হয় তার উপরে ভিত্তি করেই আদালতের বিচার কার্য সামনে এগিয়ে যায়। তো এই যে তদন্ত করার সময় পুলিশের কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি যদি ভুল তদন্ত রিপোর্ট দেন, তিনি যদি ভুল ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য অভিযোগ আনেন, তাহলে কিন্তু বিচারটা মূলত সেভাবেই এগিয়ে যায়। এখানে অনেকগুলো কারণ হতে পারে, পয়সার বিনিময়ে এমন হতে পারে, অথবা তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে হতে পারে, বিচার কাজে যারা নিযুক্ত ছিলেন তাদের ত্রুটি বিচ্যুতির কারণে হতে পারে। তো যেভাবেই হোক না কেন, এই ধরনের ঘটনা আসলে কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে আমরা সেই আহ্বান জানাবো, এবং সংশ্লিষ্ট সবাইকে আরো অনেক বেশি সচেতন থাকতে হবে সে কথাও আমরা বলবো।
150 রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে ভারত, মিয়ানমারে ফেরত পাঠানোর আশঙ্কা। ভারতের এ ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
জি, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা 2017 সালে বিশেষ করে কি ভয়াবহ নির্যাতন, নিপীড়নের মুখে, হত্যাকাণ্ড, গণহত্যার মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশ এবং ভারতের কিছু কিছু অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন তা নিশ্চয়ই আমরা কেউ ভুলে যাই, এবং তারা যে কতটা মানবতর জীবনযাপন করছেন, নিজেদের ঘর বাড়ি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, তা আমরা কম বেশি জানতে পারি, বুঝতে পারি। তারা যদি বাংলাদেশ বা ভারতে খুব সুখেও থাকে, তাহলেও একথা বলতে বা বুঝতে আমাদের কষ্ট হবে না যে মাতৃভূমি ছেড়ে কোনো ব্যক্তি সুখে থাকতে পারে না। যখন মাতৃভূমি ছেড়ে কোনো দেশে আশ্রয় নিয়ে থাকে, তখন কতটা অসুবিধা, কতটা কষ্ট, কতটা বিপদের কারণে থাকে, সেটা তো না বোঝার কথা না। এখন ভারত এবং আরো বহু দেশ মানবতার কথা বলে, মানবিকতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, অথচ এই যে রোহিঙ্গারা কি অবর্ণনীয় কষ্ট, দুঃখ, নির্যাতন, নিপীড়নের মুখে দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে তা তো তাদের জানার কথা। তাহলে তাদেরকে কিভাবে দেশ ছাড়া করার চেষ্টা করে, এটি আসলে আমাদের কাছে খুব পরিষ্কার নয়। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাব যে রোহিঙ্গা মুসলমানদের প্রতি আরো সদয় হওয়ার জন্য। তারা মুসলমান কি হিন্দু কি খ্রিস্টান কি বৌদ্ধ সেটি বড় কথা নয়, তারা মানুষ, এটিই বড় পরিচয়। এই পরিচয়কে সামনে রেখেই মানবতার দিকে তাকিয়ে, মানবিকতার দিকে তাকিয়ে, মানবাধিকারের দিকে তাকিয়ে তাদেরকে আশ্রয় দিতে হবে। এবং মিয়ানমারে যদি তাদেরকে জোর করে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তাদের ভাগ্যে কি পরিণতি হবে সেটি ভারতের বিজেপি সরকারের অজানা থাকার কথা নয়। তাহলে কি বিজেপি সরকারকে আমরা কি বলবো যে মিয়ানমারের যে সামরিক বাহিনী এবং উগ্র বৌদ্ধরা এই রোহিঙ্গা মুসলমানদের উপর এতটা দমন পীড়ন হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের সহযোগী হিসেবে কাজ করছে? তা যদি না হয় তাহলে আমরা আশা করব ভারত এই ধরনের অপকর্ম থেকে বিরত থাকবে এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারত থেকে বহিষ্কারের চেষ্টা না করে বরং তাদেরকে মানবিকতার দিকে তাকিয়ে আশ্রয়ের সুব্যবস্থা করতে হবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। কেমন হবে আসল পরিবর্তন? ব্রিগেডে স্বপ্ন ফেরি করলেন মোদি, আনন্দবাজার পত্রিকা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, স্বাধীনতা উত্তর 75 বছরে বাংলা থেকে ছিনিয়ে নেওয়া সবকিছু ফিরিয়ে দেবেন তিনি। রোববারের ব্রিগেডে তিনি বললেন, স্বাধীনতার পর গত 75 বছরে বাংলা থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছে তা ফিরিয়ে দেব। আমার কথা লিখে রাখুন, বক্তা নরেন্দ্র মোদি, দামোদর দাস মোদি, ভারতের প্রধানমন্ত্রী, আসলে স্বপ্নের ফেরিওলা। গোটা ভারত জানে স্বপ্ন দেখা তো জানেন মোদি। সমাবেশের সাফল্যে খুশি মোদি ব্রিগেড সমাবেশের শেষে টুইট করে বলেন, ধন্যবাদ কলকাতা, ধন্যবাদ বাংলা, রাজ্যবাসী বিজেপিকেই চাই। মোদি যখন ফাঁকা ব্রিগেডে, আমি তখন রাস্তায়, শিলিগুড়িতে আক্রমণ মমতার। দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, রোববার ব্রিগেড থেকে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিলিগুড়ি থেকে তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, মোদি যখন ফাঁকা ব্রিগেডে, আমি তখন রাস্তায়, কারণ রাস্তাই আমাকে রাস্তা দেখায়। তাঁর বার্তা, এবারের নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন, অস্তিত্ব রক্ষা করতে না পারলে বাংলা ভাগ করবে বিজেপি। ব্রিগেডের সভা থেকে মোদি বারবার বলেছেন, বাংলায় এবার আসল পরিবর্তন হবে। পাল্টা মমতার হুঁশিয়ারি, বাংলায় পরিবর্তন করতে পারবেন না, এ রাজ্যে তৃণমূল সরকারই থাকবে, তার আগে দিল্লিতে পরিবর্তন হয়ে যাবে। মনোনয়ন না পেয়ে বিজেপি ছাড়লেন নেতারা, চারটি আসনে আলাদা লড়বে বিক্ষুব্ধরা। আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজ্যে ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের ঘটনা। প্রথম দুদফায় প্রার্থী তালিকা নিয়ে এবার দলের অন্দরেই বিক্ষোভের মুখে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন বিজেপি সভাপতি প্রদীপ লোধার নেতৃত্বে নেতাকর্মীরা নিজেরা একত্রিত হয়ে আলাদাভাবে চারটি আসনে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার সামনে আসতেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার কৃষক আন্দোলনের নেতৃত্বে মেয়েরা, নারী দিবসের প্রতিবাদে সামিল কয়েক হাজার মহিলা, সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আন্তর্জাতিক নারী দিবসে দিল্লি সীমানায় চলতে থাকা আন্দোলনে যোগ দিয়েছেন প্রায় 40,000 মহিলা কৃষক। তারাই এবার আন্দোলন পরিচালনা করবেন বলে জানিয়েছেন সংযুক্ত কৃষক মোর্চার প্রধান যোগেন্দ্র যাদব। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ।
ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের বর্ণবাদী আচরণ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অনাগত সন্তানের ত্বকের রং কেমন হবে তা নিয়েও রাজপরিবারের সদস্যরা তাকে কথা শুনিয়েছেন। মার্কিন সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল রোববার তিনি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজতন্ত্রের অভ্যন্তরে বর্ণবাদ রয়েছে। মেগান বলেন, মানসিক সংকটের সময়ও তাকে সাহায্য করতে অস্বীকৃতি জানানো হয়, মিথ্যা অভিযোগ তোলা হয়, এমনকি তার অনাগত সন্তানের ত্বকের রং নিয়েও রাজপরিবারে উদ্বেগ ছিল। তিনি বলেন, তাকে বলা হয়েছিল ত্বকের রঙের কারণে তার সন্তান আর্চিকে রাজকীয় খেতাব দেওয়া হবে না। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দেব। সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত পরমাণু ইস্যুতে কোনো আলোচনা হবে না, ইরানের সুস্পষ্ট ঘোষণা। 22 ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে সৌদি আরবে হামলা চালালো ইয়েমেন, হামলার কথা নিশ্চিত করেছে রিয়াদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com, আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 00982120532733। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আজ এ পর্যন্তই, খোদা হাফিজ।